الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين بارك الله لنا وإياكم بالقرآن الحكيم بزرگان محترم গত কয়েক জুমাতে হজের শিক্ষা কি এই ব্যাপারে আলোচনা চলতেছিল, যে যাওয়ার তৌফিক পেয়েছে তার জন্য এই শিক্ষাগুলো কাজে লাগবে, যে এখনো যাইতে পারে নাই আল্লাহর দরবারে দোয়া করতেছে আশাবাদী যাইতে পারে নাই, এই শিক্ষাগুলো তার জন্য জরুরি, এক কথায় সব শ্রেণীর মানুষের জন্য হজে যাইতে পারুক বা না পারুক শিক্ষা জরুরি। তো তালবিয়ার ব্যাপারে কি শিক্ষা, এটা কয়েক জুমাতে বলা হয়েছে। তাওয়াফের ব্যাপারে কি শিক্ষা, আল্লাহর মহাব্বত অর্জন করা। আল্লাহর মহাব্বত অর্জন করা কোরআন শরীফে আসছে, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তাদের সবচেয়ে বেশি মহাব্বত আল্লাহর জন্য। অন্য কিছুকে মহাব্বত করতে নিষেধ করা হইতেছে না, মানুষ বাপ মাকে মহাব্বত করে, বিবিকে মহাব্বত করে, সন্তানকে মহাব্বত করে, মাল ও দৌলত গাড়ি বাড়ি এগুলোকেও মহাব্বত করে। গাড়িতে একটা দাগ পড়লেও তার কলবের মধ্যে হিট লাগে, গাড়িতে স্পট পড়ে গেল, গাড়ির রং নষ্ট হয়ে গেল, এই যে অনেক কিছু আমরা মহাব্বত করি, ওই আয়াত এইগুলোকে নিষেধ করতেছে না। বলতেছে এগুলো মহাব্বত করো ঠিক আছে, তবে আল্লাহর মহাব্বত, আল্লাহ রসুলের মহাব্বত এটা সবার ঊর্ধ্বে থাকবে, সব কিছুর ঊর্ধ্বে। কিভাবে বোঝা যাবে, বিভিন্ন কাজকর্ম আমাদের সামনে আসবে, বিভিন্ন কাজ কর্ম আমাদের সামনে আসবে। তো অনেকগুলো তো দেখা যাবে যে আমার নিজের নফসের চাহিদা, আমার বিবি বাচ্চার চাহিদা, আমার পরিবারের চাহিদা, যে আমি এই কাজটা করি। অপরদিকে আল্লাহ এবং রসুলের চাহিদা, তাদের নির্দেশ, আমি এই কাজটা না করি। একই কাজের মধ্যে দুই রকম এসে গেছে। সবাই চাইতেছে আপনি এটা করেন, বিবি চাইতেছে আপনি দাঁড়িয়ে রাখেন না, অনেকে চাইতেছে আত্মীয় স্বজন দাঁড়িয়ে রাখেন না, আপনি দাঁড়িয়ে রাখলে মোল্লা হয়ে যাবেন, আপনাকে আর স্মার্ট মনে করবে না। কিন্তু আল্লাহ রাসূলের নির্দেশ কি, দাঁড়িতে হাত দিতে পারবে না। এটা ইমানের সাইনবোর্ড, এটা নবীজির সুন্নতের বাগান, এটা সংরক্ষণ করো, এটা তোমার ইমানের উপরে আলামত। তোমার দিলের ইমান আছে, তার আলামত এইটা। আম যে পাকছে তা খেয়ে দেখা জরুরি না, উপরে আলামত থাকে, এটা একটু নরম হয়, এর রঙের মধ্যে একটু পরিবর্তন আছে, হাত দিয়ে চাপ দিলে আঙ্গুলটা একটু বসে দেবে যায়, আলামত কিসের উপরে? আমটা পেকে গেছে। যত জিনিস দেখা যায় না, আল্লাহ কিন্তু তার আলামত সৃষ্টি করছে, দেখার দরকার নেই, আলামত আছে, আলামত দিয়ে বোঝা যাবে। আপনি গোনা করেন কিনা আপনার চেহারা বলে দিবে, আল্লাহওয়ালার চেহারার এক অবস্থা, আর যে গোনার মধ্যে ডুবে আছে তার আর এক অবস্থা। গোনার মধ্যে যে ডুবে আছে সে ফর্সা হইতে পারে, কিন্তু চেহারায় কোনো নূর থাকবে না। ফর্সা এক জিনিস, নূর আর এক জিনিস। ঠিক আপনার কলবে ঈমান আছে কিনা, আপনি রসুলের সুন্নতের আশেক কিনা, তার আলামত হল এই দাড়ি। এই দাড়ির অসিলায় হাজার হাজার লোকের কবর আজাব মাফ হয়ে গেছে। এখন পরিবারের চাহিদা এরা রাখেন না, আল্লাহ রসুলের চাহিদা না রাখো, যে যাই বলে বলতে দাও, ওরা পাগল, পাগলদের কথা রাখো। আমি আল্লাহ, আমি জ্ঞানী, আমার রসুল জ্ঞানী, আমাদের দুইজনের বাইরে কোন জ্ঞান নেই, শয়তানই আছে। অনেকে শয়তানকে জ্ঞানী বলে, শয়তানই তো খুব পারদর্শী, লোকটা খুব জ্ঞানী। আরে শয়তান পারদর্শী হলে জ্ঞানী হবে কেন? চিটারদেরকে জ্ঞানী বলা যাবে? চিটার ধোকাবাদি করে আপনার টাকা লাগিয়ে দিলেন, কিচ্ছু বলতে পারতেছেন না, ধোকাবাদি করে, চাপাবাদি করে আপনার লাখ লাখ টাকা নিয়ে দিলে, আমার কিছু বলার নেই। এটা তো একটা সাবজেক্ট হয়ে গেছে এখন, এর কোন স্কুল আছে কিনা আমি জানি না, কিন্তু অনেকে দেখি করে এটা। কোন স্কুলতে পড়ছে এরা আল্লাহ জানে, বা ব্রিটিশ সিলেবাসটা অনেকটা এরকম, এটা মানুষকে চাপাবাজি শেখায়, অবাস্তব কথা বলা শেখায়, অবাস্তব কথা। তো জ্ঞানী তো আল্লাহ, আল্লাহ রসুল, তিনি চাইতেছে একটা, আপনার পরিবার চাইতেছে আর একটা। এখন আপনি কোনটাকে প্রাধান্য দিবেন? যদি আল্লাহ, আল্লাহ রসুলের চাহিদাকে প্রাধান্য দেন, তাহলে ওই আয়াত প্রমাণ হয়ে গেল যে আপনি আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি মহব্বত করেন। আর যদি তা না পারেন তাহলে ওই পরীক্ষায় আপনি আমি ফেল হয়ে গেলাম, ফেল ফেল। অধিকাংশ দিনদারের ক্ষেত্রে আমাদের এই অবস্থা, আমরা আল্লাহ আল্লাহ রসুলের চাহিদাকে প্রাধান্য দিতে পারি না, কিন্তু আমাদের লম্বা জুব্বা দেখে লোকেরা দিনদার মনে করে, হাদিসাব মনে করে, এগুলো বেকার। তব কি শিক্ষা দেয়? এই লোকটা আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতে মজনু হয়ে গেছে, মজনু হয়ে মাসুকের ঘর প্রদক্ষিণ করতেছে। মাসুককে দুনিয়ায় পাওয়া যাবে না, মাসুককে দুনিয়ায় দেখা যাবে না, তার নামে একটা ঘর আছে, ওই ঘরে তিনি থাকেন না, তার নামে। এই ঘরটা প্রদক্ষিণ করা আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতের আখেরি স্তর, শেষ স্তর। কেউ সত্যিকার পাগল হয়ে ওখানে গেছে, কেউ পাগলের বেশ ধরছে। কিন্তু আল্লাহ তাআলা দয়া করে আরাফার ময়দানে ওই আসল পাগলদের সাথে নকল পাগলদেরকেও কবুল করে নেয়। ধানের সাথে চিটা বিক্রি হয় না, চাউলের সাথে পাথর বিক্রি হয় না, এরকম হাশরের ময়দানে আল্লাহ তাআলা, আরাফাতের ময়দানে আল্লাহ তাআলা ব্যাপক ক্ষমা ঘোষণা করেন, ব্যাপক ক্ষমা করেন। এই জন্য পাগলের বেশ ধরতে হবে, আল্লাহর পাগল। এই বেশ ধরারও ফায়দা আছে। বলা হয়েছে মোনাজাতের মধ্যে কান্না করো, যদি কান্না না আসে তো কান্নার মতো চেহারা বানাও, কান্নার ভাব ধরো, আল্লাহ ওইটাকে কান্না ধরে নিয়ে তোমার দোয়া কবুল করে নেবেন। তো তওয়াফের শিক্ষা এটা, তওয়াফের শিক্ষা এটা, আল্লাহর মহব্বত সবকিছুর উপরে রাখতে হবে, আল্লাহর মহব্বত সবকিছুর উপরে রাখতে হবে। আমি মুমিন, আমি আল্লাহর গোলাম। আট তারিখ হাদিস আমরা মক্কা ছেড়ে মিনায় চলে আসে, আট জিলহজ হাদিস আমরা মক্কা ছেড়ে মিনায় চলে আসে। কিন্তু ওই দিন মিনাতে কোন ফরজ ওয়াজিব নাই, আরাফা হয়ে যখন ফিরে আসবে তখন মিনায় কিন্তু কাজ আছে, তখন মিনায় পাথর মারতে হবে, মিনায় কুরবানি করতে হবে, মিনায় মাথা মুন্ডাইতে হবে। আরাফা মুজদালিফা হয়ে যখন আবার মিনায় আসবে, আসে দশ এগারো বারো তেরো চার দিন থাকবে, তখন কিন্তু অনেক কাজ আছে। তো আট তারিখ যে গেল, আট তারিখ যে মিনায় গেল, এখানে হজের কোন ফরজ নেই, হজের কোন ওয়াজিব নেই, খাওয়া দাওয়া করো, তালবিয়া পড়ো, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ো, আর সামনে যে আরাফা মুজদালিফা আসতেছে ওগুলোর মাসআলা আলোচনা করো। সামনে কি আসতেছে? আরাফা মুজদালিফা, ওগুলোর মাসআলা ভালো করে শেখো, ওখানে যে ভুল করে বসো না। আট তারিখ আল্লাহর মেহমানদারি হয় মিনায়, নয় তারিখ দিনে হয় আরাফায়, নয় তারিখ রাত্রে হয় মুজদালিফায়, আর দশ এগারো বারো তেরো এই চার দিন আল্লাহর মেহমানদারি হয়। মেহমানদারি মানে মাগফিরাত, রহমত, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার, এগুলো 10, 11, 12, 13 এই 4 দিন কোথায় হয়? পরের দিনগুলোতে কাজ আছে, 8 তারিখ কাজ নেই। খাও, জামাতের সাথে নামাজ পড়ো, মসলা মাসাইল নিয়ে আলোচনা করো, হজের কিছু নেই, এই থাকাটা সুন্নত। এই থাকাটা কি সুন্নত? এখানে শিক্ষা কি? এখানে শিক্ষা হলে যে তোমার আকলের নাম, তোমার বুদ্ধি বিবেচনার নাম শরীয়ত না। শরীয়ত হল আল্লাহর হুকুম। তোমার নিজস্ব বুদ্ধি বিবেচনার নাম শরীয়ত না, ওটাকে শরীয়ত মনে করো না। আমরা তাই করি যে কোনো ব্যাপারে মুফতিকে জিজ্ঞাসা করি না। নিজের কাছে ভালো মনে হয়, কিন্তু ভালো তো, সবে মেরাজের রোজা রাখলে ক্ষতি কি? আল্লাহর জন্য তো রাখলাম, আল্লাহর জন্য তো রাখলাম, তো ক্ষতি কি? কিন্তু এটা চিন্তা করে না যে আল্লাহ তো বলে নাই, তার রসুলও বলে নাই, তুই পাইলা কোথায়? আল্লাহ বলে নাই, রসুল বলে নাই, সবে মেরাজে রোজা আছে, তুমি কোথায় পাইলা? তুমি যতই চিল্লাও, তা আল্লাহর জন্যই তো রাখছি, আল্লাহ তো নেবে না। এই কুমিল্লা এলাকায় আছে, ওইদিকে বিরাট এলাকা নিয়ে জানাজার পরে হাত তুলে দোয়া করে, জানাজার পরে হাত তুলে দোয়া করে। বেদাত কাজ, নাজায়েজ কাজ। কেন? জানাজার নামাজটাই আল্লাহ কি বানাইছেন? এটা দোয়া। জানাজার নামাজটাই দোয়া, আল্লাহর দরবারে দোয়া মাইয়েতের জন্য। তাহলে পরে যে হাত তুলে দোয়া করলেন, কার কাছে করলেন? এটা কার কাছে করলেন? তা আল্লাহ দেয় নাই, বেদাত। ও এলাকায় এটা মানানো যায় না, হ্যাঁ এটা করতে হবে। অনেক লোক জানাজার খাটিয়া লয়ে দেয়, সবাই মিলে খাটিয়ে ধরে নামায়, নামান নামান, দোয়া আগে দোয়া হোক। আরে দোয়া তো হয়ে গেছে, জানাজার আমাদের মধ্যে দোয়া তো হয়ে গেছে, আবার কোন দোয়া হবে? বলা হলো এটা নাজায়েজ। আল্লাহর কাছে দোয়া করে নাজায়েজ হবে কেন? আমরা তো আল্লাহর কাছে দোয়া করতেছি, তো নাজায়েজ কিনলেই হবে। তো এক লোক জবাব দিছে, হ্যাঁ আল্লাহর কাছে দোয়া করলে কোনো নাজায়েজ হবে না, কিন্তু কোরআন তেলাওয়াত করলে গুনাহ হবে। কোরআন তেলাওয়াত করলে কি কর? হ্যাঁ, আল্লাহর কাছে মোনাজাত করলে গুনাহ হবে না, কোরআন তেলাওয়াত করলে গুনাহ হবে, এটা কি বলেন? ওই হুজুর উত্তর দিচ্ছে, কোরআন তেলাওয়াত করলে যে গোনা না হয়, তা আপনি জানাজা নামাজে কোরআন পড়লেন না কেন? জানাজা নামাজে 4টা তাকবীর দিলেন, এই তাকবীরের ফাঁকে ফাঁকে কোরআন পড়লেন না কেন? না, এখানে তো কোরআন পড়ার কথা নেই, এখানে তো কোরআন পড়লে গোনা হবে, এখানে তো আল্লাহ পড়তে বলেনি। তো ওইখানে আল্লাহ বলে নাই কোরআন পড়তে, ওখানে কোরআন পড়লে গোনা হবে? রুকুতে যায় কোরআন পড়লে গোনা হয়? নামাজে রুকুতে যদি কেউ কোরআন পড়ে, নামাজে সেজদায় যদি কেউ কোরআন পড়ে, তো গোনা হয়? কোরআন পড়া যাবে ইবাদত, তো কখনো কোরআন পড়া গোনা? কোরআন পড়া গোনা। তা আপনি যখন বুঝছেন ওখানে কোরআন পড়ার কথা নেই, এটাও বোঝেন এখানে মোনাজাতের কথা নেই। মোনাজাত করলে কি হবে? গোনা হবে। এটা বোঝানোর জন্য ওই প্যাচ দিচ্ছে, না আল্লাহ কাছে দোয়া করলে গোনা হবে না, কোরআন তেলাওয়াত করলে গোনা হবে। হ্যাঁ, তো বোঝে নাই কিছু, কি কইলো এটা? আর বুঝাই বলার পরে বুঝে আস। তো মিনার এই শিক্ষা কিভাবে পাওয়া গেল? আমাদের বিবেকের নাম কি না? শরিয়ত, আল্লাহর হুকুম থাকতে হবে। এইভাবে বোঝা গেল যে আমাদের বিবেকের চাহিদা, 8 তারিখ মিনায় যেহেতু কোন ফরজ আজেব নেই, তাহলে 8 তারিখ মিনায় যাওয়ার দরকার নেই। মিনায় না যায় বাইতুল্লায় থাকি, মক্কায় থাকি, থেকে এক এক রাকাতে 1,00,000 রাকাত নিয়ে নি, 1,00,000 রাকাতে 1,00,000 রাকাতে সব নিয়ে নি, তো মিনায় তো কোন ফরজ আজিব নেই, ভাই বাইতুল্লায় থাকি। এইটা হল আমাদের বুদ্ধি বিবেচনার চাহিদা। কিন্তু আল্লাহ রাসূল বলতেছে না, আজকে তুমি হাদি সাহেব, আজকে তুমি মক্কায় থাকতে পারবা না, আজকে আল্লাহ রাসূল কোথায় ছিলেন, 8 তারিখ কোথায় ছিলেন, মিনায় ছিলেন, তুমিও মিনায় আসো, এইখানে তোমাকে 1,00,000 রাকাতে 1,00,000-এর বেশি সওয়াব দেওয়া হবে। আকলের পূজা করে, তোমার জ্ঞানের পূজা করে যদি মক্কা শরীফ থাকো, তো 1,00,000রাকাতে সব হবে না, লাখ তো পরের কথা, 1,00,000রাকাতে সব হবে না। আর মিনায় চলে আসলে 1,00,000রাকাতে 1,00,000-এর বেশি সব দেওয়া হবে, কারণ এখানে আজকে আল্লাহর মেহমানদারি হবে। আজকে বাইতুল্লাহ কোন মেহমানদারি নেই, ওখানে গেলে না খেয়ে থাকতে হবে, ওখানে কোন মেহমানদারি নেই, মেহমানদারি কোথায় হইতেছে, মিনায় হইতেছে, মিনায় হইতেছে। আমাদের বুদ্ধি বিবেচনা চাইছিল 1,00,000 সব নেই, কিন্তু আল্লাহ রাসূল কইতেছে 1,00,000 রাখো, এখানে চলে আসো, এখানে 1,00,000-এর বেশি আছে, যদিও ফরজ ওয়াজিব নেই কিন্তু সব বেশি আছে, মিনায় থাকা ওয়াজিব ওই দিন। তাহলে মিনার শিক্ষা হলো এইটা, মিনার শিক্ষা হলো আমাদের বুদ্ধি বিবেচনা চলবে না। প্রায় লোক নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে শরিয়াতকে মাপে, শরিয়াতকে মাপে, মসজিদে মহিলাদের জন্য আলাদা রুম করে, তো কিছুদিন আলাদা রুম করলেন, মক্কা শরীফ দেখে আস, মক্কা শরীফ দেখে আনলে শরিয়াত হয়ে গেল, ওখানে তো মহিলারা তওয়াফ করতে যায়, এর মধ্যে নামাজের টাইম হয় তো তাতে একটা জায়গা দিতে হয়, মহিলারা তওয়াফ বা সাই করতে যায়, সাফা মারওয়া সাই করতে যায়, তখন নামাজের টাইম হয়ে যায় অনেক সময়, তখন সে কোথায় যাবে, তাই অপারগ হয়ে তাদের জন্য কি করা হয়, একটা জায়গা দেওয়া হয় তাদেরকে, কিন্তু এটা তাদের জন্য হুকুম না। পাঁচক তো বাসার থেকে জামাতে দৌড়াইবা, পাঁচক তো বাসার থেকে তুমি বেটাদের সাথে জামাতে দৌড়াইবা, শরিয়াতে এই নির্দেশ নেই। শরিয়াতের নির্দেশ হলে একটা মহিলা যখন হজ উমরার জন্য মক্কায় চলে গেল, এখন সে বাসায় পড়লে 1,00,000 থেকে বেশি সব, আর যদি পুরুষের সাথে ধাক্কা ধাক্কি না করে বাইতুল্লায় যাইতে পারে, কারোর সাথে ধাক্কা লাগবে না, তাহলে 1,00,000, কারোর সাথে ধাক্কা লাগবে না এইভাবে যাইতে পারলে 1,00,000, আর ঘরে পড়লে 1,00,000-এর অনেক বেশি, অনেক বেশি। তাহলে মক্কা মদিনায় হজের জন্য গেলে নামাজের উদ্দেশ্যে মহিলারা মসজিদে যাবে না, তওয়াব সাইয়ের জন্য যাবে, মদিনা শরীফে নবীজির রওজায় সালাম জানাইতে যাবে, তাতে যদি কোনো নামাজের টাইম হয়ে যায় ওই নামাজটা পড়তে পারে, ওটা নামাজ পড়ার জন্য যায় নাই, গেছে অন্য কাজে, নামাজের টাইম হয়ে গেছে। দেখেন আমাদের বিবেক কি বলতেছে, মক্কা মদিনা দেখে আসছে, মহিলাদের নামাজের জায়গা আছে, সে ওটা জায়গা বানাইছে। কোন আলেমকে জিজ্ঞেস করলো না, ভাই মহিলাদের মসজিদে আসার হুকুম কি, মহিলাদের মসজিদে আসা মকরুহ তাহরিমা, হারাম থেকে 1 ডিগ্রি কম, সব তো কিছুই হবে না, হারাম থেকে ওটা হারাম মনে করেন, মসজিদে আসা হারাম, গুলশান এরিয়ার লোকে আল্লাহ পয়সা দিছে, তারা আলেমদের কোন তোয়াক্কা করে না, তারা প্রত্যেক মসজিদে এই হারাম কাজটা জিন্দা করছে। গুলশান, বনানি, বাড়িধারা, এদেরকে আল্লাহ পয়সা দিছে। এই পয়সা দেওয়ার কারণে তারা আল্লাহর নাফরমানি করতেছে। প্রায় মানুষ পয়সা দিলে মনে করে আল্লাহ যখন পয়সা দিছে আমার জন্য আল্লাহর নাফরমানি করা জরুরি। প্রায় মানুষকে দেখা যায় আল্লাহ পয়সা দিলে হ্যাঁ কি করে নাফরমানি করে। আল্লাহ বাসাত আল্লাহু রিজক লা বাগাউ ফিল আরদ, এটা কোরআন শরীফে আসছে। তো পয়সা দিলে কত থেকে গান আনবে, হ্যাঁ থিয়েটার আনবে, নাচ গান করাবে, আল্লাহ পয়সা দিছে, পয়সাটা কোথায় খরচ করবে? আবার টেলিভিশন কিনবে, আবার তার পাজামাটা কোথায় লটকাই দিবে? আল্লাহ পয়সা দিছে, গুনাহ করতেই হবে, নাউজুবিল্লাহ। পাজামা কোথায় লটকাইছে? টাকনুন নিছে, বিবি বাচ্চার বোরকা নেই। আরে পয়সা দিছে তো বোরকা কেনার জন্য, তুই পয়সা পেয়ে বোরকা কেনা বন্ধ করলে কেন? পয়সা দিতে বোরকা কিনতে, ও বোরকা আরো কেনে নেই। ছেলেরা দিতে মোটা টুপি জুমার নামাজ আসার জন্য, আর মেয়েটার রাখছে উদাম, মেয়ের মাথায় কিছুই নেই। আবার মহিলাদের আসার জন্য ব্যবস্থা করছে, তারপরে কি করছে? সবে বরাতে সবে কদরে পুরা মসজিদ আলোকসজ্জা করছে। আলোকসজ্জা যা নাকি অগ্নি পূজকদের কাজ, হারাম এটা করছে। তো আল্লাহ তাদেরকে পয়সা দেয়, তাদের উচিত এই পয়সা দিনের কাজে ব্যয় করা। মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, হজ উমরা করো, দেশ বিদেশে তবলিগ করো, গরিব দুঃখীদের সাহায্য করো, এই জন্য পয়সা দিচ্ছে। মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, হজ উমরা করো, রমজানে উমরা করো, দেশ বিদেশে দাওয়াতের মেহনত নিয়ে ঘোরো, দাওয়াতের কাজ করো। এই উম্মতটা মেইন দায়িত্ব হল দাওয়াত, আগের কোন উম্মত পায় নাই এটা, আগে নবীরাই দাওয়াত দিছে। গোত্র গোত্র ভিত্তিক নবী আসত, উনি দাওয়াত দিতেন। এক নবী মারা গেছে, কিছুক্ষণের মধ্যে আর একজন নবী হয়ে গেছে। তো উম্মতের দরকার ছিল, কিন্তু আমাদের নবী আলাইহিসসালাম চলে গেছেন, কিয়ামত তক আর কোন নবী আসবে না। ঈসা আলাইহিসসালাম আসবেন নবী হিসেবে না, এই উম্মতের সদস্য হিসেবে। এই উম্মতের আর কোন নবী না আসার কারণে এই নবীওয়ালা কাজটা আল্লাহ আমাদেরকে দান করছেন, এর জন্য পয়সা ব্যয় করেন। আপনি যত জায়গায় ব্যয় করতে চান, হারাম হারাম নাজায়েজ। এটাই বলতেছিলাম, মানুষ নিজের বুদ্ধি বিবেককে শরীয়ত মনে করে, সে মনে করতে যে হিন্দুরা সাজায়, বৌদ্ধরা সাজায়, আমাদের কি পয়সা কম আছে, আমরা আমাদের মসজিদ সাজাব, শরীয়ত হয়েছে। হিন্দুরা তাদের গির্জা, হিন্দুরা তাদের মন্দির সাজায়, খ্রিস্টানরা তাদের গির্জা সাজায়, তাই বলে সে করতে আমাদের কি পয়সা কম আছে নাকি, আমরা আমাদের মসজিদ সাজাব, তোকে শরীয়ত হলো? ওদের সাথে পাল্লা দেওয়া তোকে শরীয়ত হলো? আবার বলে হিন্দুরা জন্মাষ্টমী পালন করে, খ্রিস্টানরা বড়দিন পালন করে, বড়দিন তাদের নবীর জন্মদিবস পালন করে, তাহলে আমাদের কি পয়সার কম আছে নাকি, আমরা আমাদের নবীর জন্মদিন পালন করবো? এগুলি শরীয়ত হইতেছে না ইহুদি খ্রিস্টানদের অনুসরণ হইতেছে? আমাদের নবী কোথাও বলে গেছেন আমার জন্মদিবস পালন করো, আমার মৃত্যু দিবস পালন করো? বলে গেছেন? তাও তো তারা পালন করে, তারা জন্ম দিবসে জানে না, মৃত্যু দিবসে জানে না। যে বেদাতিরা এগুলো পালন করে তারা নবীজির জন্ম তারিখও জানে না, মৃত্যু তারিখও জানে না। জন্ম তারিখ 8 রবিউল আউয়াল সোমবার, মৃত্যুর তারিখ 1 রবিউল আউয়াল সোমবার। তারা ওর 11 দিন পরে যে জন্মদিন পালন করতেছে, একটাও জানে না, জন্ম তারিখও জানে না, মৃত্যু তারিখও জানে না। নিজের বিবেককে শরীয়ত মনে করতেছে, নিজের বিবেককে শরীয়ত মনে করতেছে। তারাবির জন্য টাকা কালেকশন করে তারাবির নামাজে, ভাই এটা জায়েজ নেই, ফতোয়া দেওয়া হয়েছে ভাই এটা জায়েজ নেই। কেন? উনি একজন হাবেশা মানুষ, আল্লাহর কোরআন 30 পারা কোরআন আল্লাহ সিনার মধ্যে রাখছেন, ওনার জন্য যদি আমরা কিছু কালেকশন করি তো গুনাহ হবে কেন? এ তো আরো সব হবে। বিবেক পূজা পূজা করলো, বিবেক পূজা করলো। আপনি বিবেক দিয়ে বুঝতেছেন যে এর জন্য কালেকশন করলে আল্লাহ খুশি হয়ে যাবে, আর আল্লাহ করতে এর জন্য কালেকশন করা হারাম। ওকে আমি দিব, ওকে আমি হাফেজ বানাইছি 30 পারা কোরআন শরীফ ওর কলমের মধ্যে, ও রাখে নাই, ওর বাপেও রাখে নাই, আমি আল্লাহ রাখছি। সে আমার জন্য আমার বান্দাকে শোনাবে, আমার জন্য আমাকে খুশি করার জন্য আমার বান্দাকে শোনাবে, আমি ইজ্জতের সাথে ওকে রেজিক দেব। এরম ভিক্ষা কুড়ায় তার রেজিক দেব না, আমি ইজ্জতের সাথে তাকে রেজিক দেব। এই জন্য ইমাম সাহেব খতিব সাহেবের দায়িত্ব, কমিটির কিছু ধনী লোকরা বলে দিবে আপনারা চান্দাও তুলবেন না, মসজিদের ফান্ডও দিবেন না, আপনারা ব্যক্তিগত ভাবে ওনার সাথে দেখা করে হাদিয়া পেশ করবেন, হুজুর আপনাকে মহব্বত করি, এই 1,000 টাকা আপনার জন্য আমি হাদিয়া দিচ্ছি, এটা তারাবির কোন বিনিময় না। এটা ইমাম বা খতিব মুসাল্লিদেরকে শিখাই দিবে যে আপনারা ব্যক্তিগত ভাবে দেখা করে ক্লিয়ার বলবে হুজুর তারাবির কিছু না, আমি আপনাকে মহব্বত করি, শরিয়াতে মহব্বতের নিদর্শন হল হাদিয়া, শরিয়াতে মহব্বতের নিদর্শন কি? হাদিয়া, উপঢৌকন, দানের থেকেও বেশি সব। আপনি গরিব মিসকিনকে দান করেন না, তার থেকে হাদিয়া সব বেশি। এটা ইমাম সাহেব খতিব সাহেব ধনী মুসাল্লিদেরকে বুঝাই দিবে, আপনি এইভাবে দেন, এটা বিলকুল জায়েজ, চান্দা তোলা হারাম, মসজিদের ফান্ডটা দেওয়া হারাম। ধনী মুসাল্লিরা নিজের পক্ষ থেকে হাদিয়া স্বরূপ দিয়ে দেবে, এটা শরিয়ত। কিন্তু প্রায় জায়গায় শরিয়তটাকে জিজ্ঞেস করা হয় না, নিজের বুদ্ধি বিবেচনাকে কি মনে করা হয়? শরিয়ত মনে করা হয়। এইটা নিষেধ করতেছে এই 8 তারিখ যে মিনায় থাকতে হবে, এই মিনায় থাকার শিক্ষা এটা। তুমি যেটা ভালো মনে করো ওটা শরিয়ত না, আল্লাহ যেটা ভালো মনে করে ওটা শরিয়ত। তোমার বিবেক রাখো, কোন আলেমকে জিজ্ঞেস করো। এই জন্য আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা শাহ আবরারুল হক নাব্বার আল্লাহ মারকাজাহ তিনি বলতেন, জনসাধারণকে বলতেন, ভাই তোমার বিবির সাথে কি আচরণ, কি ধরনের ঘটনা ঘটে আলেমের কাছে খুলে বলো, কোনটা জায়েজ কোনটা না জায়েজ হইতেছে। বিবির বহুত লোক আছে দেখতে খুব দিনদার, কিন্তু বিবির সাথে জুলুম করতেছে, দেখতে খুব দিনদার, কপালে বড় দাগ পড়ে গেছে, কিন্তু খবর নেন সে বিবিকে জুলুম করতেছে, বিবি অন্ধকারে কাঁদতেছে, জাল্লা এই জালেম স্বামীর জুলুম বন্ধ করে দাও। সে বিবির হক জানে না, সারা দুনিয়া চিল্লা লাগাইছে, কিন্তু 6 উসুলের মধ্যে তো আর বিবির হক নেই, এটা কোন আলেমকে জিজ্ঞাসা করে নেই। এই জন্য আমার শায়খ বলছেন, বিবির সাথে কি আচরণ, তোমার সন্তানের সাথে কি আচরণ, তুমি শিক্ষক হলে ছাত্রের সাথে কি আচরণ, তুমি ডাক্তার হলে তোমার রোগীদের সাথে কি আচরণ, তুমি পীর হলে তোমার মুরিদদারের সাথে কি আচরণ, তুমি ব্যবসায়ী হলে ব্যবসা কিভাবে করো, তুমি ক্ষেত খামার আবাদ করলে কিভাবে করো, তুমি জমি বন্ধক রেখে ফসল খাও কিনা, জমি বন্ধক রেখে গরিব যতদিন টাকা দিবে না ততদিন তো জমি খাও কিনা, এটা সুদ খাওয়া। এইভাবে তুমি যা যা করো, যা যা করো, তোমার দোকানে কতগুলো চাকর বাকর আছে, কর্মচারী আছে, তাদের সাথে তোমার ব্যবহার কি, ভালো ব্যবহার না চটফাপড়ের ব্যবহার, এটাও জিজ্ঞেস করো। বান্দার হক নষ্ট না হয়, আল্লাহর হক তো আল্লাহ মাফ করে দিতে পারে যে কোনো মুহূর্তে, আল্লাহর হক আল্লাহ যে কোনো মুহূর্তে মাফ করতে পারে, কিন্তু বান্দার হক মাফ করবেন না। এই জন্য প্রত্যেকটা বিষয় জিজ্ঞেস করতে হবে, কিন্তু এটা আমাদের দুর্বলতা, আমরা জীবন পার করে দিচ্ছি কোন অবস্থা জিজ্ঞেস করা লাগে না আমাদের, আমরা জীবন পার করে দিচ্ছি, ডেলি শত শত ঘটনা ঘটতেছে, কিন্তু কোনটার বিষয়ে কোন আলেমকে জিজ্ঞাসা করার দরকার মনে করি না। 98 জন মুসলমানের এই হালাত, কোন বিষয়ে আলেমকে জিজ্ঞেস করে না যে এটা কেমনে হবে, যে আকল দিয়ে ফয়সালা করে। তুমি মিনার শিক্ষা কি, মিনার শিক্ষা কি, আকল দিয়ে ফয়সালা করা যাবে না, আলেমকে জিজ্ঞেস করো, আকল না আলেম, আকল দিয়ে ফয়সালা করা যাবে না, আলেম দিয়ে ফয়সালা করাইতে হবে। তো হজের আরো শিক্ষা আছে, তো আমি তো হয়তো সামনের জুমা থাকতে পারবো না, আমার হজের সফর আছে, আগামী বুধবার রাত্রে কি বৃহস্পতিবার রাত্রে, সেই জন্য কোরবানির দু একটা কথাও বলে দেই। কোরবানিতে আমাদের দেশে সাধারণত কয়েক শরীকে দেয়, সর্বোচ্চ কয়েক শরীকে দেওয়া যায়, এর কম যদি 5 শরীক হয় তো অসুবিধা আছে, 2 শরীক যদি হয় অসুবিধা আছে, অনেকে মনে করে 7 শরীক হওয়া জরুরি, এটা ভুল ধারণা, 7টা হল সর্বোচ্চ, এর কম একজন হইতে পারে, দুইজন হইতে পারে, তিনজন হইতে পারে, চারজন হইতে পারে, যে কজন আছেন সে কয়টা ভাগ করবেন দাড়িপাল্লা দিয়ে। এইখানে যে মশলাটা জানার বিষয়, আপনি যাদেরকে শরিক করতেছেন তাদের প্রত্যেকের ইনকাম হালাল কিনা এটা অবশ্যই আপনাকে জানতে হবে, কারণ একজনের ইনকাম যদি হালাল না হয়, হারাম হয়, তাহলে সবার কুরবানি বাতিল হয়ে যাবে। অথবা কোন একজন যদি নিয়ত করে যে আল্লাহর নৈকট্য লাভ করা তার উদ্দেশ্য না, তার উদ্দেশ্য হল গোশত খাওয়া, সবাই গোশত খাবে, আমি যদি কুরবানি না দেই আমার ছেলে পেলে করতে খাবে, গোশত খাওয়ার নিয়তে কুরবানি দিচ্ছে। একজন শরীক যদি এই নিয়ত করে কুরবানি দেয় তো 7 জনের কুরবানি বাতিল হয়ে যাবে। এই দুটো বিষয় খেয়াল রাখতে হবে, কোন শরীক যেন গোশত খাও, গোশত খাক, খাইতে তো মানে না, ওইটা তার নিয়ত থাকবে না, নিয়ত থাকবে কি আল্লাহর নৈকট্য লাভ করা, আর কোন শরীকের ইনকাম যেন হারাম না হয়। দ্বিতীয় মশলা হল কুরবানি ঈদের নামাজের পরে করতে হবে, আগে করলে কুরবানি হবে না। যে মহল্লায় কুরবানি করবেন ওই মহল্লায় নামাজের পরে করতে হবে, আগে করলে হবে না। আগে করলে গোশত খাওয়া যায়, গোশত খাওয়া যায়, কুরবানি হয় নাই। 3 নম্বর কথা, কুরবানি করার সময় খেয়াল রাখবেন, একটা পশু কুরবানি করা হয়ে গেছে ওটার কাছে আরটা করবেন না, একটু আড়াল করে দূর দূরে করবেন, কারণ যদি ও সামনে করেন তাহলে এই জীবিত পশুটা এটা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, যে একটু পরে আমারও মনে এই হাসর হবে, কারণ ওর কিছু না কিছু বিবেক আছে না, মানুষের মতো নেই, কিন্তু একটা জানোয়ারকে হায়াত মত বোঝে না, যেখানে সে গাড়ি দেখলে সরে যায়, লাঠি দেখলে দৌড় মারে, এতটুকু বিবেক তো আছে। এই জানোয়ার একটা জানোয়ার জবাই করা হয়েছে, ওটা আর একটা গরু দেখতেছে, এত কাছে নেবেন না, একটু দূরে করেন। আর কাছে করতে হলে আগেই কিছু লোক একটা হুগলা ধরেন, ওইখানে দুইজন একটা হুগলা লটকাই ধরে রাখেন, তাতে ও দেখতে না পায়, ছুরি ভালো করে ধার দিয়ে নেন, সেই ছুরিটাও ওকে দেখানো যাবে না, ছুরিটাও দেখানো যাবে না। ওকে শোয়ায় যখন নাকি জবাই শুরু হবে তখন ছুরি আনবে, তখন তো দেখার না দেখা সমান, তখন তাকে শোয়ানো হয়ে গেছে, বাস বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে ফটাফট জবাই করে দিবে। জবাইয়ের আগে ছুরিও দেখাবে না, আর একটা জবাই কিনে তো জানোয়ারও দেখাবে না। চার নম্বর কথা, সম্পূর্ণ ঠান্ডা না হওয়ার আগ পর্যন্ত এটা সিলতে আরম্ভ করবে না। কসাইরা কিন্তু এখনো লড়তেছে, দাপাদাপি করতেছে, ওই অবস্থায় কসাইকে কসাই বলে কেন? কসাই মানে যার কোন রহম নেই, কোন দরদ নেই, কোন মায়া মমতা নেই, এতে কোন মায়া মমতা নেই, জানোয়ারটা এখনো লড়তেছে, তার দান বের হয় নাই পুরাপুরি, এই অবস্থায় সে চামড়া ছিলতে আরম্ভ করছে, না যায় কাজ শেষ হতে দেন, সে সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে, তারপর কি করবেন? চামড়া ছিলতে আরম্ভ করবেন। আর একটা ভুল হলো, অনেকে এখনো গরু জবাই হয় নাই, আগেই চামড়া বিক্রি করে ফেলে, আগেই কসাইদের কাছে চামড়া বিক্রি করে ফেলে, এটা নাজায়েজ কাজ। দেখি জবাই হবে, জবাই হওয়ার পরে দাম দস্তুর হবে, এর আগে জায়েজ নেই, গোলমাল হইতে পারে, কেন আগে একটা দাম ঠিক করছে কসাই, যে আপনার এটা আমি এত টাকা দিব, পরে এটা ছিলতে দে কয়েক জায়গায় ফেটে গেছে, কয়েক জায়গায় চামড়া ফেটে গেছে, তখন কসাইকে ওই দামে নিবে, তখন তো গোলমাল হবে। এই জন্য কারণ দরকার নেই, আমাদের কারণ জানার দরকার নেই। শরীয়ত যেটা কইছে যে চামড়াকে জানোয়ারের গায়ে থাকা অবস্থায় বিক্রি করা জায়েজ নেই, আমরা ওইটুক মানি। গোশত তিন ভাগ করবে, এক ভাগ নিজের জন্য রাখবে, এক ভাগ আত্মীয় স্বজনকে দিবে, এক ভাগ গরিবদের মধ্যে বিলাই দিবে। কুরবানির চামড়া অমুসলিমকেও দেওয়া যায়, জাকাত ক্ষেত্রে অমুসলিমকে দেওয়া যায় না, কুরবানির চামড়া অমুসলিমকেও দেওয়া যায়, তাদেরকেও দেন, হয়তো ভাই কুরবানির গোশত খায় তার ভিতরে কিছু ইমান পয়দা হবে, পরজন দাওয়াত দিবেন তো সহজে ইমান কবুল করবে, তাদের দাওয়াত দেওয়া আমাদের উপরে ফরজ। আপনার আশেপাশে বা আপনার ব্যবসার মধ্যে যে অমুসলিমরা রয়ে গেছে তাদের দাওয়াত দেওয়া আপনার উপরে ফরজ, শুধু মুসলমানদের দাওয়াত দিলে হবে না, অমুসলমানদেরকে দাওয়াত দেওয়া এই উম্মতের দায়িত্ব। তারা যখন দোজখে যাবে আমাদেরকে আটকাই দিবে, যে আল্লাহ আমি তো মুসলমানদের মধ্যে ছিলাম, পুরা জীবন কাটাইছি মুসলমানদের মধ্যে, কোন মুসলমান আমাকে বলে নাই ইসলাম সর্বশেষ ধর্ম, এখন ইসলামের বাইরে গেলে কোন মুক্তি নেই, ইসলাম ছাড়া কোন মুক্তি নেই, এই কথাটা কোন মুসলমান আমাকে বলে নাই, বলতে হবে, বলতে হবে। তার কেসমতে হেদায়াত থাকলে সে গ্রহণ করবে, হেদায়াত না থাকলে গ্রহণ করবে না, কিন্তু বলা আপনার আমার দায়িত্ব। সর্বশেষ কথা, এই কুরবানির জানোয়ারের চামড়া আপনারা নিজেরা বিক্রি করবেন না, অনেকে নিজেরা বিক্রি করে ওই টাকা বিলাই দেয়, মাদ্রাসাও কিছু দেয়, এতে সব কম হয়, নিজেরা বেচলে হয়তো 700-800 বেচবেন, নিজেরা বেচলে চামড়াটা বেচবেন কত, 700-800 টাকা, বা উর্ধে 1000 টাকা বেচবেন, ওইটাতে বিলাবেন, কিন্তু একটা কওমি মাদ্রাসা লিল্লা বোর্ডিং এ দিলে, কওমি মাদ্রাসা লিল্লা বোর্ডিং এ দিলে দাম বেশি পাবে, তারা তো নিলামে বেচবে। আপনি যদি 800 টাকা বেচছেন, তারা বেচবে 2000 টাকা। তাহলে আগে আপনি সব পাইতেছিলেন 800 টাকার, এখন সব পাইলেন কত? 2000 টাকার সব পাইলেন। দুনিয়ার ব্যাপারে তো আপনি আট আনা কম বেশি হলো আর এক দোকানে যান, আট আনা। আর এখানে 1200 টাকা কম বেশি হইতেছে, আপনি নিজে বেচতে যায়। এজন্য শিক্ষা প্রতিষ্ঠানে সব ছাত্রীদেরকে রাজি করে কোন একটা শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে দেবেন, তাতে পয়সার দিক দিয়ে সব বেশি হলো। আর দ্বিতীয়টা দিক আছে, এরা সৎকায় যা দিয়ে প্রতিষ্ঠান দিলে কি হয়, কারণ এর ওসিলায় কোরআন টিকে থাকবে, আলেম তৈরি হবে, হাফেজ তৈরি হবে, মুক্তি তৈরি হবে, তারা দিনের কাজ করবে, আপনি কেমন তাক কবরে সব পাবেন, কেমন তাক, কেমন তাক সব পাবেন সৎকায় যা দিয়া। টাকার দিক দিয়ে বেশি হলো, আবার সব পাইলেন কোন পর্যন্ত? কেমত পর্যন্ত সৎকায় যা দিয়া। আত্মীয় স্বজনকে দিলে সব তো হবে, কিন্তু ওটা সৎকায় যা দিয়ে হবে না। তাহলে অনেক ভাই প্রশ্ন করে, হুজুর তাহলে তারা কি মারুম হয়ে যাবে, তাদের দেওয়া লাগবে না? হ্যাঁ দেওয়া লাগবে, আপনার পকেট কোথায় গেছে? তাদেরকে চামড়াতেই দিতে হবে, আল্লাহ কোথায় বলছেন চামড়ার টাকাতেই দিতে হবে? তাহলে আমরা পকেটের টাকাটা কি জন্য, আমরা ব্যাংকের টাকাটা কি জন্য বলেন, কি জন্য? এটা খরচ করার জন্য, টাকা জমা করার জন্য দেয় নাই। টাকা জমা করা কারণের স্বভাব, কারণের চিন্তাধারা, টাকা দিতে খরচ করার জন্য। আপনি ওই টাকার থেকে আত্মীয় স্বজনকে দেন, 200 টাকা করে দিয়ে দেন সবাইকে, যে টাকা আপনার পকেটে আছে ব্যাংকে আছে ওইখান থেকে কিছু টাকা তুলে আত্মীয় স্বজনকে দেন, কিন্তু চামড়াটা পুরো কোথায় দিয়ে দেন? মাদ্রাসায় দিয়ে দেন। এই হলো মাসআলা।